ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12:00, বাংলাদেশে রাত 10:00 আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। যুক্তরাষ্ট্রে যখন করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে, এরই মাঝে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোজ রবিবার ঘোষণা করেন যুক্তরাষ্ট্র এই মহামারীকে আর নিয়ন্ত্রণ করবে না। তবে তিনি সিএনএন সংবাদ মাধ্যমকে জানান, আমরা যা করতে যাচ্ছি তা হল ভ্যাকসিন সহজলভ্য করা, নিরাময় ঔষধ খুঁজে পাওয়া এবং অন্যান্য প্রশমনের পন্থা নির্ণয় করা। টিভিতে বিতর্কিত সাক্ষাৎকারে নির্বাচনের ঠিক 9 দিন আগে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা সংকটের ব্যবস্থাপনার সমর্থন করছিলেন। মার্ক মিডোজ বলেন, দেখতেই পাচ্ছেন আমরা আজ কোথায়, আমরা আজ আগের চাইতেও অনেক ভালো। এই সব কিছুই প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে হয়েছে। অন্যদিকে বাইডেন এলে সবাইকে লকডাউন করে বসিয়ে দেবেন। জাতীয় জরিপে সমগ্র দেশ জুড়ে এগিয়ে থাকা জো বাইডেন তাৎক্ষণিকভাবে বলেন, মহামারী নিয়ন্ত্রণে আনতে তিনি ব্যর্থ বলে প্রমাণিত হয়েছেন। সংক্রমণ আবারও দ্রুত হারে ছড়িয়ে পড়ায় স্পেন সরকার জরুরি অবস্থা ঘোষণা সহ সারা দেশ জুড়ে লকডাউন জারি করেছে। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, আমরা এক ভয়ঙ্কর পরিস্থিতিতে বাস করছি। স্পেন ও ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। কলম্বিয়ায় সংক্রমণের সংখ্যা রবিবার 10 লক্ষ ছাড়িয়ে যায়। কলম্বিয়ায় 30,000 লোকের মৃত্যু রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, আর্জেন্টিনা ও স্পেনে এই সবগুলি দেশেই মৃতের সংখ্যা এখনো 10 লক্ষের উপরে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের নতুন জরিপে বলা হয়েছে, প্রতিটি আমেরিকান জনগণ যদি মাস্ক পরিধান না করেন তবে ফেব্রুয়ারির মাঝামাঝি আরও 5 লক্ষ লোকের মৃত্যু হতে পারে। ইউরোপের সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র সঙ্গে যৌথভাবে ইউরোপ মহাদেশে নতুন মহাসংক্রমণের হুঁশিয়ারি দিয়েছে। বিশ্বজুড়ে গবেষক এবং বিজ্ঞানীরা নিরাপদ এবং কার্যকরী একটি ভ্যাকসিনের জন্য এখন সর্বাত্মক প্রয়াস চালাচ্ছেন। তবে তাদের পরামর্শ এখন একটাই, ভ্যাকসিন না আসা অবধি সবাইকে স্বাস্থ্যবিধি মানতে এবং চিকিৎসকের পরামর্শ শুনতে হবে। 11 সপ্তাহব্যাপী বিক্ষোভের পর বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে রবিবার মধ্যরাত্রে ক্ষমতা ছেড়ে দেবার জনগণের চূড়ান্ত সময়সীমা তিনি প্রত্যাখ্যান করলে বেলারুসের সংকটের নতুন এক মোড় নেয়। নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী সেভেতলানা শিখায়নিউস্কায়া, যিনি পরিবারের নিরাপত্তার কারণে লিথুয়ানিয়ায় আশ্রয় নিয়েছেন, সেখান থেকেই তিনি এখন তার জনগণকে সোমবার থেকে সমগ্র দেশ জুড়ে রাস্তায় পথবন্ধকতা, কাজকর্ম বন্ধ রাখা, সরকারি দোকানপাট ও পরিষেবা বর্জন করা এবং ব্যাংক থেকে টাকা তুলে নেবার ডাক দিয়েছেন। বেলারুসের পরিস্থিতির উপর গভীর নজর রাখছে ক্রেমলিন এবং অন্যান্য পশ্চিমী কতগুলো দেশ। প্রেসিডেন্ট পুটিন চান না 2014 সালের ইউক্রেনে এবং এ মাসের শুরুতে কিরগিজস্তানের মতো আরও একটি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের কোনো নেতার ক্ষমতা থেকে অপসারণ, কারণ রাশিয়াতেই তার বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ দানা বেঁধে উঠছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে করোনা সংক্রমণের সংখ্যা সোমবার 4 লক্ষ ছাড়িয়ে যায় এবং গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত রিপোর্ট।
গত 24 ঘন্টায় আরও 1,436 জন আক্রান্তের মধ্য দিয়ে সংখ্যা দাঁড়ালো 4,251 জন। এদিন মারা গেছেন 15 জন, এ পর্যন্ত মারা গেছেন 5,818 জন। সুস্থ হয়েছেন 3,16,600 জন। ওদিকে মাস্কের ব্যবহার নিয়ে সরকারের নির্দেশনা শুরু থেকেই অকার্যকর ছিল, এখনও তাই। রোববার মাস্ক ব্যবহার পুনরায় বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগে তো জেল জরিমানারও বিধান ছিল, কিন্তু এক সরকারি সমীক্ষা বলছে শতকরা 45% মানুষ ঢাকাতেই মাস্ক পরেন না। ঢাকার বাইরের চিত্র সম্পূর্ণ আলাদা, মাত্র 20% মানুষ মাস্ক ব্যবহার করেন। গ্রামে গঞ্জে মাস্কের ব্যবহার নেই বললেই চলে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া হচ্ছে, কেউ পরে না, আমরা কেন পরব। ঢাকায় গণপরিবহনে অর্ধেক মানুষই মাস্ক পরেন না। সমীক্ষা আরো বলছে, দোকানপাটে ব্যবসায়ীরা মাস্ক ব্যবহারে উদাসীন, এমনকি হাসপাতালগুলোতে অনেক মমানুষ মাস্ক পরেন না। শতকরা 90% রিক্সাওয়ালাদের মুখে কোনো মাস্ক নেই। প্রশাসনকে বলা হয়েছিল, যে করেই হোক মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। ট্রাফিক পুলিশের মুখেও মাস্ক দেখা যায় না। এই অবস্থায় রোববার অনেকটা বাধ্য হয়ে নো মাস্ক নো সার্ভিস বলে নির্দেশনা জারি করা হয়েছে। জনস্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, টিকা না আসা পর্যন্ত করোনা থেকে বাঁচতে মাস্কই একমাত্র অবলম্বন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক বিজ্ঞানী অধ্যাপক মুজাহিরুল হক মনে করেন, শুধু নির্দেশনা জারি করে জনগণকে বাধ্য করা যাবে না, সরকারকে এক্ষেত্রে কঠোর হতে হবে। স্মরণ করা যায় যে 31 মে লকডাউন উঠে যাওয়ার পর থেকেই মাস্কের ব্যবহার মানুষ অনেকটা ভুলে যায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার ভারত সফর করছেন। শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার আজ সোমবার দুপুরে দুদিনের সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। আগামীকাল তারা দুজন দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের বৈঠক দুইয়ের সঙ্গে দুই শুরু করবেন। সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সঙ্গে যোগ দেবেন। এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হবে, বেশ কিছু চুক্তি হওয়ার কথা আছে, আর সেই সঙ্গে থাকবে চীনের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের অঙ্গীকার। আজ দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি অগ্রাহ্য করেই যুক্তরাষ্ট্র থেকে আসা বিশিষ্ট অতিথিরা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার ভারতে এসে পৌঁছেছেন। ওয়াশিংটন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ভৌগোলিক, রাজনীতি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী। নতুন দিল্লি সফরের শেষে মাইক পম্পেও শ্রীলঙ্কা, মালদ্বীপস এবং ইন্দোনেশিয়া সফর করবেন। ভারতে মিস্টার পম্পেও ও মিস্টার এসপার তৃতীয় বার্ষিক যুক্তরাষ্ট্র ভারত মন্ত্রীদের মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তাদের আলোচনা বিশ্বজনীন সহযোগিতা, করোনা সংকটে সাড়া, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকার চ্যালেঞ্জ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলিতে নিবদ্ধ থাকবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও একটি শক্তিশালী এবং সার্বভৌম শ্রীলঙ্কার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে বলেন যে বিগত দশকে চীন এই ক্ষুদ্র দেশটিতে অস্বাভাবিক হারে বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্র ও মালদ্বীপসের মধ্যে সেপ্টেম্বরের 10 তারিখে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর পররাষ্ট্রমন্ত্রী পম্পেও মালদ্বীপস সফর করবেন। জাকার্তায় পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বিশ্বের সবচাইতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার উন্নয়নের গুরুত্বের কথা তুলে ধরবেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ক্ষেত্রে সুদানই হচ্ছে তৃতীয় দেশ। তবে আবুধাবির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর ইসরায়েলি পর্যটকেরা যেমন সমগ্র দুবাই জুড়ে হোটেল বুকিং করে ফেলেছেন, সুদানের ক্ষেত্রে সেই চিত্র কিন্তু ভিন্নতর, কারণ সেখানে চুক্তির বিরোধিতা করেছেন অনেকেই। ইতিমধ্যেই প্রতিবাদকারীরা খার্তুমের রাস্তায় ইসরায়েলি পতাকায় আগুন ধরিয়ে দেন। সুদান ইসরায়েলের পশ্চিম তট ও গাজা দখলকে প্রত্যাখ্যান করেছে এবং জানায় যে মুক্ত একটি ফিলিস্তিন রাষ্ট্র গড়তে ইসরায়েলকে অবশ্যই ওই অঞ্চল থেকে প্রত্যাহার করে নিতে হবে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করে জখম ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমকে তার এক সহযোগী সহ সোমবার আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইরফান সেলিম নিজেই একজন জনপ্রতিনিধি বলে জানা গেছে, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুক্রবার রাতে রাজধানী ঢাকার কলাবাগান এলাকায় সংঘটিত ওই ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান বেআইনিভাবে পথরোধ করে সরকারি কর্মকর্তাকে মারধর, জখম ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে ধানমন্ডি থানায় ইরফান সেলিম ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আজ দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব ঢাকার সোয়ারিঘাটের দেবীদাস লেনে হাজি সেলিমের বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে এবং মামলার প্রধান আসামি ইরফান এবং তার সহযোগী জাহিদকে আটক করে। নয়তলা বাড়িটির দ্বিতীয় ও চতুর্থ তলায় যেখানে ইরফান থাকেন সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি এয়ারগান, 37টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ ও বিয়ার পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, আগ্নেয়াস্ত্রের কোনো লাইসেন্স নাই এবং ওয়াকিটকিগুলোও অবৈধ। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন, ঘটনার সাথে যেই জড়িত থাক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
সে জনপ্রতিনিধি হোক কিংবা সে সমাজের উচ্চ লেভেলের লোক হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। এই ঘটনা যেই ঘটিয়েছেন আমরা তদন্তের মাধ্যমে তাকে নিশ্চিত করে তাকে আমরা অবশ্যই শাস্তির মুখোমুখি করব।
এদিকে শুক্রবার রাতে সস্ত্রীক মোটর বাইকে করে লেফটেন্যান্ট ওয়াসিফ কলাবাগান এলাকা দিয়ে যাওয়ার সময় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি জিপ বাইকটিকে ধাক্কা দেয়। এ ঘটনার পর তিনি বাইক থামিয়ে নিজের পরিচয় দিয়ে ঘটনার প্রতিবাদ করলে জিপটি থেকে দুইজন নেমে তাকে মারধর করে। এ সময় এক পথচারী এ ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে লেফটেন্যান্ট ওয়াসিফকে রক্তাক্ত অবস্থায় দেখা যায় এবং তাকে বলতে শোনা যায় তারা তাকে মেরে ফেলতে চেয়েছিল। পরে পুলিশ গাড়িটির চালক সহ আটক করে, তবে গাড়ির অন্যান্য যাত্রীরা পালিয়ে যায়। সর্বশেষ খবরে জানা গেছে, বেআইনিভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে ইরফান এবং তার সহযোগী জাহিদকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মাইক পম্পিও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এক্সপার আজ সোমবার দুপুরে দুদিনের সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। আগামীকাল তারা দুজন দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের বৈঠক দুইয়ের সঙ্গে দুই শুরু করবেন। সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সঙ্গে যোগ দেবেন। এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হবে, বেশ কিছু চুক্তি হওয়ার কথা আছে, আর সেই সঙ্গে থাকবে চীনের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের অঙ্গীকার। যখন আর কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে, যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ভোট গ্রহণ চলছে, এরকম একটা সময়ে ওনা দুজন ভারতে এলেন কেন? ভারতের গুরুত্ব আমেরিকার কাছে এত বেশি হলোই বা কেন? এ সম্পর্কে বিশিষ্ট সাংবাদিক আজকাল সংবাদপত্রের সহযোগী সম্পাদক দীপ্তেন্দ্র রায়চৌধুরীর বক্তব্য।
একটা সময় ছিল যখন পাকিস্তান ছিল আমেরিকা তথা পশ্চিমী বিশ্বের বন্ধু, বন্ধু বলবো তার চেয়েও বেশি করে বলতে গেলে স্নেহাস্পদ, যাকে দিয়ে যে কোনো কাজ করে নেওয়া যায়, আর ভারত ছিল শত্রু। সেই সময়টা বদলে গেল দুটো কারণে। তার প্রথমটা আমরা সবাই জানি, একটা হচ্ছে সন্ত্রাসবাদ, যেটা সারা পৃথিবীর সামনেই একটা বিপদ হিসেবে দেখা দিয়েছিল, এবং পাকিস্তান যে সন্ত্রাসবাদের মদতদাতা সেই কথাটা সকলেই জানে, এখন ভালোভাবেই জেনে গেছে, ফলে পাকিস্তানকে এখন সকলেই সন্দেহের চোখে দেখে। কিন্তু এর চেয়েও বড় কারণ একটা রয়েছে, সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া, যেটা নরসিমহা রাও সরকার শুরু করেছিলেন, এবং তার দৌলতে ধীরে ধীরে গত 25-30 বছরে ভারতে তৈরি হয়েছে বিশাল বাজার, পণ্যের বাজার এবং বিনিয়োগের বাজার। আর পুঁজি এমন জিনিস যে বাজার কখনো ছেড়ে দেবে না, কাজেই মার্কিন পুঁজিও তো বাজার ছেড়ে দিতে পারে না। সেই কারণেই পুঁজিবাদীদের চাপে, অর্থাৎ শিল্পপতিদের চাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রমশই ভারতের পাশে আসতে হচ্ছে, ভারতের বন্ধু হতে হচ্ছে। আর এখন চীন এসে পড়ায় এবং চীনের সম্প্রসারণবাদ একটা সমস্যা হয়ে দাঁড়ানোয় প্রতিরক্ষা ক্ষেত্রেও নিবিড় সম্পর্ক তৈরি হচ্ছে। এবং এই সম্পর্কটা শুধু এই দুজনের এবারের সফর নয়, আগামী দিনেও যে কোনো সরকারই আসুক এটা সামনের দিকেই এগিয়ে চলবে, তাতে কোনো সংশয় নেই।
দীপ্তেন্দু রায়চৌধুরী যা বললেন সেটা বস্তুত বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন মাত্রা পায়। এখন দুই দেশের সম্পর্ক আরও কতটা ঘনিষ্ঠ হয়ে ওঠে সেটাই দেখার। আগামীকাল দুয়ের সঙ্গে দুই বৈঠক রয়েছে। চীনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে এই বৈঠকের গুরুত্ব বেড়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জহুরুল আলমে আরেকটি রিপোর্ট।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিন ব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে। অশ্রুভেজা ভালোবাসায় দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে বিদায় জানালো তার অগণিত ভক্ত।
তার এই বিদায় লগ্নে যেন সে এই মহামারীটাকে সে নিয়ে সাথে করে নিয়ে যায়,
পরবর্তী বছর যেন এর থেকে অনেক বেশি বেশি আনন্দ করতে পারি, সবাই যেন ভালো থেকে এটাই চাওয়া।
করোনা কালে কড়াকড়ি থাকলেও অন্যান্য বছরের মতো এবারও প্রতিমা বিসর্জনের আগে কোনো কোনো মণ্ডপে ভক্তদের আবির খেলায় মেতে উঠতে দেখা যায়। আজ দুপুরের পরই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নদ নদী ও বিভিন্ন জলাশয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা সহ সারা দেশে নেওয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। করোনা দুর্যোগের মধ্যেও শারদীয় দুর্গোৎসবের সুষ্ঠু ও সুন্দর সমাপ্তির পেছনে যারা নিরলস কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বিজয়া দশমী উপলক্ষে সোমবার ছিল সরকারি ছুটির দিন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। করোনা মহামারীর কারণে এবার আনুষ্ঠানিকতায় কিছু ঘাটতি থাকলেও কমতি ছিল না উৎসবের। দীর্ঘতম সমুদ্র সৈকতে এবারও ছিল প্রতিমা বিসর্জনের সবচেয়ে বড় আয়োজন। এতে খুশি সনাতন ধর্মাবলম্বীরা।
বিসর্জনে অংশগ্রহণ করার জন্য আমরা কক্সবাজারের বিচে সমবেত হয়েছি। পূজার শেষ মুহূর্তের একটা বিশেষ অংশ হিসেবে এখানে আসা এবং কক্সবাজারের এই অংশ, এই পূজার বিসর্জনটাতে প্রতিবারেই অংশগ্রহণ করার সৌভাগ্য ঘটেছে। এবার করোনা পরিস্থিতির কারণে জনসমাগম কম হয়েছে। আমরা চাই মা দুর্গা আমাদের পৃথিবীকে সুস্থ সবল করে রাখুক এবং মহামারী থেকে আমাদেরকে উদ্ধার করুক এবং পৃথিবী আবার আগের মতো তার সৌন্দর্য ফিরে পাক। মা দুর্গার কাছে এই প্রত্যাশা আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শারদীয় শুভেচ্ছা।
করোনা পরিস্থিতিতেও সকলের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দাস।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতায় গত 22 অক্টোবর থেকে পাঁচ দিন ব্যাপী এই বৃহত্তম ধর্মীয় উৎসবটি আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে পালন করে এসেছি। আজকে বিজয়ার এই দশমীর এই শুভলগ্নে আমি কক্সবাজার জেলাবাসী এবং আগত পর্যটকদেরকে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পূজারি এবং পর্যটকদের উপস্থিতিতে আমরা বিজয়ার এই অনুষ্ঠানটি করে থাকি, প্রতিমা বিসর্জন অনুষ্ঠানটি। এবার সরকারের বিভিন্ন নির্দেশনা রয়েছে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে পূজা করার জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা এবারের বিজয়ার যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা আমরা বন্ধ করে দিয়েছি। পাশাপাশি বিজয়ার যে শুভ বিজয়ার উপলক্ষে যে আমরা বিজয়া মঞ্চে যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ছিল, যেখানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসতেন, তাদের এই অনুষ্ঠানটি আমরা বন্ধ করে দিয়েছি। পাশাপাশি আমরা এখানে যে কালচার অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সন্ধ্যা পর্যন্ত, সেগুলি আমরা বন্ধ করে দিয়েছি। আমরা শুধুমাত্র সরাসরি পূজারীরা আমাদের প্রতিমা এখানে নিয়ে আসবে এবং আমরা এখানে ভলান্টিয়ারদেরকে দিয়ে তাদেরকে সরাসরি সাগরে বিসর্জন দেওয়ার জন্য নিরাপত্তার যে যতটুকু সাপোর্ট লাগে, যে লাইফগার্ডসের লোক থেকে শুরু করে টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাদের সমন্বয়ে আমরা বিভিন্ন টিমে ভাগ করে দিয়েছি, যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট এই প্রতিমা বিসর্জনের জন্য না হয়, সেই ব্যবস্থা নিয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে 300 প্রতিমা এখানে বিসর্জন দেওয়ার মতো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা এখানে নিয়েছি।
সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের হাজার হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয় সমুদ্র সৈকত। বিভিন্ন মণ্ডপ থেকে 300+ প্রতিমা বিসর্জন দেওয়া হয় সৈকতে। বিসর্জন অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা ছড়ান স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল।
কক্সবাজারে প্রতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম আয়োজন, সেই বিসর্জন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতীতে লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করত, এবারও লাখো মানুষের এখানে সমাগম হয়েছিল, কিন্তু ব্যতিক্রম হয়েছে। আগে মানুষ এখানে লক্ষ মানুষ অপেক্ষা করত, একসাথে তারা পূজা ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ করে একসাথে বিসর্জন হতো, আর এবারে হচ্ছে সেই মধ্যাহ্ন থেকে মানুষ এসেছে বিসর্জন দিয়ে তারা চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে। তবুও কিন্তু 50,000-এর অধিক মানুষ এখন এখানেই আছেন। এখানে কিন্তু মুসলমান, বৌদ্ধ, রাখাইন সকলেই কিন্তু এখানে মিলন মেলায় সম্প্রীতির একটা নিদর্শন হিসেবে আছেন।
দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ায় এখানে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জনের বৃহত্তম আয়োজন, আর এই আয়োজনকে ঘিরে এখানে রচিত হয় সম্প্রীতির মিলন মেলা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, লাবণী পয়েন্ট, কক্সবাজার, সমুদ্র সৈকত।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
বিজয়া দশমীর দিনে মর্ত্য থেকে কৈলাসে ফিরে যান দেবী দুর্গা। বিদায়ের দিনে তাই সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ছিল বিষাদের সুর। শেষবারের মতো আশীর্বাদ কামনায় ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেন। সেই সাথে চলে ঢাকের বাদ্য, সিঁদুরের খেলা, শঙ্খ, উলোধ্বনি ও মন্ত্রপাঠ। আনুষ্ঠানিকতা শেষ করে অশ্রুসিক্ত চোখে দেবীকে বিদায় জানালেন চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা।
প্রতিবারের ন্যায় এবছরও আমার বরাবরই দশমীর দিন মনটা খারাপ থাকে, বিকজ মা চলে যাচ্ছেন, আর এই বছর স্পেশালি মার কাছে চেয়েছি যেন সামনের বছরটা আমরা করোনামুক্ত হয়ে আরও সুন্দরভাবে দুর্গাপূজাটা কাটাতে পারি। বা সেতুকূপে
অবশ্যই মা যেহেতু চলে যাচ্ছে খারাপ লাগছে, সামনের বছর আবার আসবে এবং সুন্দর একটা পৃথিবী পাবো আমরা সবাই শান্তি মতো, স্পেশালি মাস্ক ছাড়া পূজা উদযাপন করতে পারবো এই আশায় রাখি।
এবার দেবী এসছেন দোলায়, গেলেন গজে চড়ে। বৈশ্বিক মহামারী করোনা থেকে সারা বিশ্ব মুক্তি পাবে, উৎসব আনন্দে আগামী বছর শারদীয় দুর্গা উৎসব পালিত হবে এমন প্রার্থনা ছিল পূজার্থীদের মধ্যে।
যেমন মুসলিমদের ঈদে ফ্রেন্ডদের বাড়িতে বেড়াতে যায়, ওরা পুজোতে আসে, এই জিনিসগুলো এবার কম হয়েছে, এগুলো যাতে আমরা ভাবে করতে পারি সামনের বছর ঠাকুরের কাছে, এটাই প্রার্থনা জানিয়েছি।
তো মায়ের কাছে এবার আমাদের একটি চাওয়া যে এই মুহূর্তে আমাদের পৃথিবী থেকে করোনা বিদায় হোক, সামনের বার যাতে আমরা আর মাস্ক পরে কেউ পূজা মণ্ডপে প্রবেশ করতে না হয় কিংবা এরকম অনাড়ম্বরভাবে পূজা করতে না হয়।
প্যারাদায়ক মাস্ক পরে পরে ঘুরতে হচ্ছে ওটাও, তো ঠাকুরের কাছে এটাই চাইছি যাতে করে মানে এই যে করোনা ভাইরাস এটা থেকে খুব দ্রুত মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে সবাই রেহাই পাই।
বিকেলে বিসর্জন দিতে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে দেবীর প্রতিমা নেওয়া হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে। করোনার কারণে প্রতিমা বিসর্জনে জনসমাগমের উপর নিষেধাজ্ঞা থাকায় ছিল না এবার বাড়তি কোনো আয়োজন। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন।
ইলিনয় রাজ্যের স্প্রিংফিল্ড থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর বাকের আহমেদ সিদ্দিকী। ডক্টর সিদ্দিকী, এই যে বেশ কমাস হয়ে গেল বিশ্বের সর্বত্র, তামাম দুনিয়া জুড়ে কোভিড-19 করোনা ভাইরাসের হামলায় কর্মসংস্থান আম জনতা সাধারণ মানুষ দিশেহারা করে দিয়েছে এবং কিছুকাল চলবে, আসছে বছরের ত্রৈমাসিক মেয়াদ অবধি প্রলম্বিত হবেই বলে অনেকে মনে করছেন, বিশেষজ্ঞরা অর্থনীতিবিদরা। তাহলে মানুষ কোন অবস্থানে গিয়ে দাঁড়াতে পারে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে, পরিস্থিতি আপনার পর্যবেক্ষণে কেমন মনে হচ্ছে ডক্টর সিদ্দিকী?
ধন্যবাদ। কোভিড নাইনটিন এই প্যান্ডেমিকের ইম্প্যাক্ট চলছে এবং ইম্প্যাক্টটা সমানভাবে সর্বত্র হচ্ছে না, কোনো কোনো দেশে তার ইম্প্যাক্ট অনেক বেশি অন্য অন্য দেশের চাইতে, তবে সব দেশই কম বেশি আক্রান্ত হচ্ছে এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার যে উপায় সেটা এখনো পরিষ্কার মনে হচ্ছে না। আমরা যদি দেখি এর ইম্প্যাক্ট জিডিপির উপরে অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরেও, দেখা যাচ্ছে যে অনেক দেশই এখন অর্থনৈতিক দিক থেকে কাবু হয়ে আসছে নানা দিক থেকে। সরকার এই সমস্ত দেশে এই অবস্থায় বিভিন্ন পলিসি তাদের যে আছে, বিশেষ করে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি, তারা ব্যবহার করে চেষ্টা করছে এটার যে দ্রুত যে নিম্নগামী যে স্রোত সেটাকে থামানোর জন্য, এবং এতে কোনো কোনো দেশ মোটামুটি সাকসেসফুল হচ্ছে, আবার কোনো কোনো দেশ হচ্ছে না, নানা কারণে সেটা হচ্ছে। কারণ অর্থনৈতিক বৈষম্য তো রয়েছেই, যারা শক্তিশালী দেশ যেমন ইউনাইটেড স্টেটস, চায়না এবং ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ফ্রান্স এবং জার্মানি, ইউনাইটেড কিংডম, তারা হয়তো নিজস্ব যে দেশের যে সম্পদ রয়েছে, তাদের যে সেভিংস রয়েছে, তাদের যে অর্থনৈতিক যে শক্তি রয়েছে সেটা ব্যবহার করে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশের বিশাল জনগোষ্ঠী কর্মশূন্য অথবা কর্মহীন হয়ে পড়ে আছে, কিন্তু তাদেরকে হয়তো নানাভাবে সাহায্য করতে পারছে, তাদের সোশ্যাল সেফটি নেট অনেক গভীর, সে কারণে তারা এ থেকে পরিত্রাণের রাস্তাটা কিছুটা তাদের জন্য ভালো। এতে দেশের আরো কঠিন হতে পারে সামনে যদি উন্নত দেশগুলা তাদের নিজস্ব যে শক্তি সেটা যদি ফিরে না পায়, কারণ অনেক দরিদ্র দেশ তারা তাদের বহির বাণিজ্য অর্থাৎ এক্সপোর্টটা ডিপেন্ড করে এই সমস্ত দেশের উন্নত দেশের অবস্থার উপরে। সেক্ষেত্রে যদি রিকভারি ওয়ার্ল্ড গ্লোবাল ইকোনমি যদি রিকভারি না হয় তাতে এর নেগেটিভ ইম্প্যাক্ট সর্বত্র দেখা দিতে পারে।
আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা উপসংহারে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে করোনার তাড়নায় কর্মসংস্থান এবং অর্থনীতি যে বেসামাল অবস্থা দাঁড়াচ্ছে তার দায়ভার মোটা অঙ্কে আমাদের ভবিষ্যৎ সন্তান সন্ততিদেরকেই বইতে হবে এবং এটা তাদের মাথায় অর্থের অঙ্কে সময়ের নিরিখে কেমন দাঁড়াতে পারে বলে অর্থনীতিবিদ হিসেবে আপনি মনে করেন?
বিভিন্ন ব্যাপক হারে তাদের হাতে যে অস্ত্র আছে, অস্ত্র এখানে আমি মিন করছি পলিসি, ফিসকাল এবং মনিটারি পলিসি ব্যবহার করছেন, যার ফলে যেটা হচ্ছে আর কি যে সরকারের যে খরচ, যে ডেট বার্ডেন আর কি যেটা, সেটা তো অনেক অনেক বেড়ে যাচ্ছে এবং এর দায় তো নীতি হবে ভবিষ্যৎ, এর দায় বর্তাবে ভবিষ্যৎ যে আমাদের যে উত্তরাধিকারী যারা, মানে ছেলে মেয়ে নাতি তাদের উপরে, এবং এর যে দায়ভারটা সেটা একটা বিরাট দায়।
জি ডক্টর বাকির আহমেদ সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.